শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গোটা অঞ্চলের বিরুদ্ধে ইসরায়েলি ষড়যন্ত্র নস্যাৎ করবে হিজবুল্লাহ, শহীদ হাসান নাসরুল্লাহর পথ অনুসরণের অঙ্গীকার। আগামী কয়েক ঘণ্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতি হতে পারে, প্রধানমন্ত্রী মিকাতির প্রত্যাশা, চাইলেন মার্কিন গ্যারান্টি। বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি, চেয়ারম্যান হলেন বিচারপতি জুবায়ের চৌধুরী। এবং এক দেশ এক নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী, দাবি উড়িয়ে দিল কংগ্রেস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নবনিযুক্ত মহাসচিব শেখ নাইম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে ষড়যন্ত্র করছে তা নস্যাৎ করে দেবে হিজবুল্লাহ। তিনি আরও বলেছেন, ইসরায়েল ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকরা মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য পাকাপোক্ত করতে বড় ধরনের স্কিম বাস্তবায়ন করার চেষ্টা করছে। শেখ কাসেম হিজবুল্লাহর মহাসচিব হিসেবে নিযুক্ত হওয়ার পর বুধবার তার প্রথম টেলিভিশন ভাষণে আরও বলেন, শহীদ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর প্রদর্শিত পথ অনুসরণ করা হবে তাঁর নেতৃত্বের মূল লক্ষ্য। তিনি বলেন, আমরা সৈয়দ হাসান নাসরুল্লাহর পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ চালিয়ে যাব। হিজবুল্লাহর এই বর্ষিয়ার নেতা আরও বলেন, গাজাবাসীকে সহায়তা দিতে আমরা গোটা অঞ্চলের বিরুদ্ধে ইসরায়েলের ষড়যন্ত্র রুখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেখ কাসেম বলেন, অনেকে একথা বলে সমালোচনা করতে চান যে ইসরায়েলকে উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু আমার প্রশ্ন, ইসরায়েলকে কি উস্কানি দিতে হয়? 75 বছর ধরে এই ইসরায়েল জবরদখল, দমন অভিযান, গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে এসেছে। এতদিন কে তাকে উস্কে দিয়েছিল? হিজবুল্লাহর নবনিযুক্ত মহাসচিব তাঁর জ্বালাময়ী ভাষণে আরও বলেন, ইসরায়েল বিরোধী প্রতিরোধ অক্ষ ধ্বংস করার উদ্দেশ্যে চলমান যুদ্ধে ইহুদিবাদীদের সঙ্গে ইউরোপ ও আমেরিকা যোগ দিয়েছে। এ কাজে তারা সব ধরনের পাশবিকতা প্রয়োগ করছে, কাজেই আমাদেরকে চেয়ে চেয়ে দেখার পরিবর্তে এই পাশবিকতা প্রতিরোধের চেষ্টা করতেই হবে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, শেখ নাইম কাসেমকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব পদে নিয়োগের ঘটনায় প্রমাণিত হয়েছে হিজবুল্লাহকে পরাজিত করার জন্য এই সংগঠনের পূর্ণ প্রস্তুতি রয়েছে। ইসরায়েলকে পরাজিত করার জন্য এই সংগঠনের পূর্ণ প্রস্তুতি রয়েছে। মঙ্গলবার হিজবুল্লাহর শূরা পরিষদের বৈঠকে শেখ কাসেমকে নিয়োগ দেওয়ার পর বুধবার এক বক্তব্যে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এই মন্তব্য করেন। তিনি বলেন, শেখ নাইম কাসেমের নিয়োগের ফলে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লার শক্তি ও সাহস বহুগুণে বেড়ে যাবে। জেনারেল বাকিলি আরও বলেন, বর্তমান স্পর্শকাতর সময়ে এই ঐতিহাসিক নিয়োগ হিজবুল্লার শক্তি ও অবিচলতা প্রমাণ করে। এর ফলে বোঝা যায়, রক্তপিপাসু ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে অনিবার্য বিজয়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহসী হিজবুল্লাহ অবিচল রয়েছে। হিজবুল্লার সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে প্রতিরোধ ফ্রন্টের শহীদদের নেতা উল্লেখ করে শেখ কাসেমকে তাঁর ধার্মিক ও সাহসী উত্তরসূরি বলে অভিহিত করেন ইরানের সেনাপ্রধান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞ থামানোর জন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল ইন্দোনেশিয়া, মিশর এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপের সময় এই আহ্বান জানান তিনি। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুজিনোর সাথে আলাপকালে আব্বাস আরাকচি বলেন, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি অপরাধযজ্ঞ থামানো ও ইসরায়েলি কর্মকর্তাদেরকে বিচারের আওতায় আনতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপে আব্বাস আরাকচি এবং বাদার আব্দুলাত্তি একমত হন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। তারা দুজনই একমত হন, বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা দেখতে চায়। এছাড়া কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আলে সানির সাথে ফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলো যৌথভাবে কতটা জোরদার প্রচেষ্টা চালাতে পারে তার উপর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা নির্ভর করছে। গাজা ও লেবাননে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য বলেও দুই মন্ত্রী একমত হন। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি আশা প্রকাশ করেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাঁর দেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হতে পারে। কয়েকটি গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মিকাতি এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধ এড়ানোর বিষয়ে ওয়াশিংটনের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ দূত আমোস হোসেস্টেইন ইসরায়েলি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য অধিকৃত অঞ্চলে রয়েছেন, এ নিয়ে তিনি আশাবাদী। মিকাতি আরও বলেন, যুদ্ধবিরতির জন্য আমাদের শর্ত হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাব বাস্তবায়ন এবং দেশের সীমান্তে লেবাননের সেনাবাহিনী মোতায়েন। তিনি বলেন, আমরা এটি বাস্তবায়নের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। নাজিব মিকাতি বলেন, 1701 নম্বর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথ সহজ করবে, তবে সেই যুদ্ধবিরতিতে আমেরিকার গ্যারান্টি থাকতে হবে। গতকাল বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাব বাস্তবায়নের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। আজ মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম। সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে বলা হয়, অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে। ঢাকা জেলার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতার আন্দোলনকালে 200 মতো ছাত্র হত্যার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আজ এই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত 27 অক্টোবর 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল, সেই পুলিশ কর্মকর্তাদের একজন শাহিদুল। তার সর্বশেষ কর্মস্থল ছিল কক্সবাজার, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। চিফ প্রসিকিউটর বলেন, শাহিদুলকে গতকাল বুধবার কক্সবাজারে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে নিয়ে এসে তাকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার বিরুদ্ধে সাভার অঞ্চলে 200 মতো ছাত্রকে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। আর তার মধ্যে সবচেয়ে আলোচিত আসাদুল ইয়ামিন নামের এক ছাত্রকে হত্যা, তাকে গুলিবিদ্ধ অচেতন অবস্থায় আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার থেকে ফেলে দেওয়া হয়েছিল। তাজুল ইসলাম আরও বলেন, সাভার অঞ্চলে যে শহীদ ও অসংখ্য মানুষকে গুলি করার ঘটনা ঘটেছে, সে সময় শাহিদুল সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিগগিরই এক দেশ এক নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের কথা ঘোষণার পর সেই দাবি উড়িয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। প্রধানমন্ত্রীর পত্র পাঠ তার সাফ কথা, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেটা সংসদে পাশ করাতে হবে, যা অসম্ভব। আজ জাতীয় ঐক্য দিবসের মঞ্চে মোদী বলেন, আমরা এখন এক দেশ এক নির্বাচনের দিকে এগোচ্ছি, এটা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করবে, এর ফলে উন্নত ভারতের স্বপ্ন নতুন করে গতি পাবে। এদিকে মোদীর বক্তব্যের বিপরীতে খড়গে বলেছেন, প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা তিনি করবেন না, কারণ এটা করতে হলে সংসদের সব দলকে সমর্থন করতে হবে, যেটা অসম্ভব। ফলে এক দেশ এক নির্বাচন হওয়া অসম্ভব ব্যাপার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়েছে এক দেশ এক নির্বাচন প্রস্তাব, সব ঠিক থাকলে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে পেশ করা হবে এক দেশ এক নির্বাচন বিল।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় অবস্থান না নিলে ইসরায়েল গাজায় জাতিগত নির্মূল অভিযান চালাতে পারে। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমাবর্ষণের মুখে বেসামরিক মানুষের প্রাণহানি বাড়তে থাকায় তিনি এই সতর্কবাণী উচ্চারণ করলেন। গুটেরেসের এই সতর্কবার্তার আগে গত মঙ্গলবার গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলের এক হামলাতেই অন্তত 93 ফিলিস্তিনি শহীদ হন। জাতিসংঘ বলেছে, গত এক সপ্তাহে গাজায় অন্তত 7টি গণহত্যার ঘটনা ঘটেছে, বেইত লাহিয়া তার একটি। গাজায় গণহত্যা বাড়লেও যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাধার কারণে এ পর্যন্ত ত্রাণ সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে ইসরায়েলের উদ্দেশ্য হল তারা গাজার বাসিন্দাদের এই উপত্যকার অংশবিশেষ থেকেও তাড়াতে চাইছে। ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে চলমান গণহত্যাকে ন্যায্যতা দেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল যেসব অভিযোগ ব্যবহার করছে তা দৃঢ়ভাবে নাকচ করেছেন জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কর্মকর্তারা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য তদন্তের ব্যাপারে গঠিত স্বাধীন আন্তর্জাতিক কমিশনের কর্মকর্তা মিলন কোসারি এবং ক্রিস সিদৌতি গতকাল জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিং করার সময় এ কথা বলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মিয়ানমারে সংঘাতে জড়িত দলগুলোর মধ্যে অনড় অবস্থানের সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত। তিনি জোর দিয়ে বলেছেন, মিয়ানমারের সংকট ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
মিয়ানমারের সংঘাতে জড়িত দলগুলোর মধ্যে অনড় অবস্থানের সমালোচনা করে মিয়ানমার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত জোর দিয়ে বলেছেন, মিয়ানমারের সংকট ভুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মিয়ানমার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ এসব কথা বলে আরো জোর দিয়ে বলেন, কেবল সংঘাত বন্ধ করার মাধ্যমে আমরা একত্রিত হওয়া এবং শান্তির পথ খুঁজে পেতে পারি। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকটের কারণে যখন মিয়ানমারের পরিস্থিতি, বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের চলমান সংকট আন্তর্জাতিক ফোরামে আর সেভাবে আলোচনা হচ্ছে না, তখন তিনি এসব মন্তব্য করলেন। এদিকে মিয়ানমারে চরমপন্থী গোষ্ঠীগুলোর মাধ্যমে গণহত্যার সবচেয়ে খারাপ অবস্থার মুখোমুখি হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা। প্রায় 15 লাখের বেশি রোহিঙ্গা মুসলমান জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এমনকি সৌদি আরবে শরণার্থী হিসেবে বসবাস করছে। তাই জাতিসংঘের বিশেষ দূতের মিয়ানমার সফর রোহিঙ্গা মুসলমানদের সমস্যার প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করতে পারে বলে মনে করা হচ্ছে। জুলি বিশপ বলেন, যতদিন মিয়ানমার জুড়ে সশস্ত্র সংঘাত চলবে, ততদিন জনগণের চাহিদা পূরণে সামান্যই অগ্রগতি হবে। মিয়ানমারের সেনাবাহিনী, যারা 2021 সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, এখন তারা গত বছর থেকে সশস্ত্র গোষ্ঠী, বিশেষ করে জাতিগত গোষ্ঠীগুলোর জোট থেকে সৃষ্ট সংঘাতের মুখোমুখি হচ্ছে। যদিও এসব সংঘাতের বেশিরভাগই মিয়ানমার ও চীনের সীমান্তের কাছে সংঘটিত হয়, তবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের অব্যাহত গণহত্যা নিয়ে অনেক প্রতিবেদন নীরবে প্রকাশিত হয়েছে। এর ফলে তারা সামরিক বাহিনী ও মন্দিরে বৌদ্ধ চরমপন্থী গোষ্ঠীর অপরাধযোগের শিকার হয়েছে। এদিকে মিয়ানমারে বৌদ্ধ ধর্মকে শুদ্ধ করার কার্যক্রম সম্পন্ন করতে জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে তথাকথিত সংঘর্ষের নামে রোহিঙ্গা মুসলমানদের হত্যা করছে এসব দল। এ কারণে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত জোর দিয়ে বলেন যে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনো পথের জন্য সহিংসতার অবসান ঘটানোর পাশাপাশি জবাবদিহিতা বাধ্য করা এবং জাতিসংঘ ও তার অংশীদারদের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের মতো জাতিগত গোষ্ঠীগুলোর কাছে নিঃশর্ত প্রবেশাধিকার প্রয়োজন। 2017 সালের আগস্ট মাসে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের পর থেকে রোহিঙ্গা মুসলমানদের ব্যাপকভাবে দেশত্যাগ শুরু হয়। তখন থেকেই প্রায় 1,200,000 বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে এবং বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে বসবাস করছে। যাই হোক, উদ্বেগ বাড়াচ্ছে যেটি তা হল রোহিঙ্গা মুসলিম উদ্বাস্তুদের আয়োজক দেশগুলোর প্রচেষ্টা, বিশেষ করে বাংলাদেশ যতটা সম্ভব রোহিঙ্গা মুসলমানদেরকে ভাষণচর সহ প্রত্যন্ত দ্বীপে পাঠানোর তৎপরতা চালাচ্ছে, যেখানে বসবাসের কোনো অবস্থা নেই। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের প্রতিনিধির মতে, এদেশের পরিস্থিতি একটি ভুলে যাওয়ার সংকটে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং মিয়ানমারের জনগণ অনেক দুর্ভোগ সহ্য করার পরে তাদের আরো ভালো অবস্থায় ফিরে যাওয়ার অধিকার রয়েছে এবং সে সঙ্গে আশ্রয় ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের জীবনমান উন্নতি সহ তাদেরকে প্রত্যন্ত দ্বীপে পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের তৎপরতার বিষয়ে জাতিসংঘকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। পরিশেষে বর্তমান পরিস্থিতিতে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের এবং আশ্রয় শিবিরে, বিশেষ করে দুর্গম দ্বীপে তাদের পরিস্থিতির প্রতি জাতিসংঘ সহ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা OIC-র আরো বেশি নজর দেওয়া উচিত।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/farstodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। গোটা অঞ্চলের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি ষড়যন্ত্র নস্যাত করার অঙ্গীকার হিজবুল্লাহর। আগামী কয়েক ঘণ্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতি হতে পারে, প্রধানমন্ত্রী মিকাতির প্রত্যাশা, চাইলেন মার্কিন গ্যারান্টি। বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি, চেয়ারম্যান হলেন বিচারপতি জুবায়ের চৌধুরী। এবং এক দেশ এক নির্বাচন পরিকল্পনা বাস্তবায়নের কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী, দাবি উড়িয়ে দিল কংগ্রেস। গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো শুনলেন এতক্ষণ, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা সালাম, শুভেচ্ছা নিন। আজ আমরা সূরা বুরুজের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। মক্কায় অবতীর্ণ এই সূরাটির আয়াত সংখ্যা 22। সূরাটিতে একদিকে মুমিনদের উপর ভয়ানক নির্যাতনকারী কাফিরদের হুমকি দেওয়া হয়েছে, অন্যদিকে মুমিন ব্যক্তিরা যাতে সব ধরনের বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারেন সেজন্য তাদেরকে এই সূরাই অনুপ্রেরণা প্রদান করা হয়েছে। প্রথমেই সূরা বুরুজের প্রথম 9 আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد
বুরুজ বিশিষ্ট আসমানের কসম, আর প্রতিশ্রুতি দিনের বা বিচার দিবসের শপথ, আর কসম সাক্ষ্যদাতার, যিনি স্বীয় উম্মতের কর্মের উপর নজর রাখেন এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার ধ্বংস হয়েছে আগুন ভর্তি গর্তের অধিপতিরা, যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ আগুন যা দ্বারা তারা মুমিনদের পোড়াত যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল, আর তারা মুমিনদের সাথে যা করেছিল নিজেরাই তার সাক্ষী। মুমিনদের প্রতি তাদের ঘৃণা ছিল শুধু এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসাভাজন আল্লাহর প্রতি ইমান এনেছিল। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যাঁর, আর আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা।
মক্কার আরো অনেক সূরার মতো এই সূরাটিও শপথ বাক্য উচ্চারণের মাধ্যমে শুরু হয়েছে, যা থেকে এটির বিষয়বস্তুর গুরুত্ব উপলব্ধি করা যায়। এখানে আসমানের তারকারাজির শপথ করা হয়েছে, যা রাত্রিবেলায় জল জল করে জ্বলে। এসব তারার একাংশ মিলে একটি নক্ষত্রপুঞ্জ তৈরি হয়। অতীতে দূরদেশের যাত্রীদের রাত্রিকালীন পথের নিশানা হিসেবে এসব তারকা ব্যবহৃত হয়েছে। তারকা ভর্তি আকাশের শপথ করার পর কিয়ামত দিবসের কসম খাওয়া হয়েছে। পরবর্তীতে কিয়ামত দিবসের প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীদের শপথ করা হয়েছে। এসব প্রত্যক্ষদর্শীর মধ্যে রয়েছেন নবী, রাসুল, ফেরেশতাগণ এবং মানুষের নিজ অঙ্গ প্রত্যঙ্গ। কয়েকটি বিষয়ে শপথ করার পর অতীতের এমন একটি জাতির কথা বর্ণিত হয়েছে যারা মাটিতে গভীর গর্ত খুঁড়ে তার মধ্যে আগুন জ্বালাত। তারা মুমিন ব্যক্তিদেরকে ইমান ত্যাগ করার অথবা আগুনে নিক্ষিপ্ত হওয়ার মধ্য থেকে যে কোনো একটিকে বেছে নেয়ার আহ্বান জানাত। যেসব মুমিন ইমান পরিত্যাগ করেননি তাদেরকে জীবন্ত অবস্থায় ওই অগ্নি কুণ্ডলিতে নিক্ষেপ করে হত্যা করা হতো। কাফিররা নিজেরা আগুনের চারপাশে বসে এই ভয়ঙ্কর দৃশ্য উপভোগ করত। পবিত্র কোরআন বলছে, যেসব মুমিনকে এভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে তাদের ইমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ ছিল না।
এবারে সূরা বুরুজের 10 থেকে 16 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তরজমা শোনা যাক।
ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد
نشوي যারা মুমিন নরনারীকে নির্যাতন করেছে ও কষ্ট দিয়েছে তারপর তওবা করেনি তাদের জন্য আছে জাহান্নামের আযাব ও জ্বলন্ত অগ্নির যন্ত্রণা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, এটাই মহাসাফল্য। নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই কঠিন। নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং মৃত্যুর পর তিনি পুনরায় ফিরিয়ে নেন এবং তিনি মুমিনদের জন্য ক্ষমাশীল ও অতি স্নেহময়। তিনি আরশের অধিকারী ও গৌরবময়। তিনি যা ইচ্ছা তাই করেন।
আগের আয়াতগুলোতে জালিম কাফিরদের হাতে মুমিনদের ভয়ানক নির্যাতনের বর্ণনা দেওয়ার পর এই আয়াতগুলোতে বলা হচ্ছে পার্থিব জীবন অচিরেই শেষ হয়ে যাবে এবং নির্যাতনকারী ও নির্যাতিত উভয়কে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। তিনি জালিমদের নিষ্ঠুরতম শাস্তির মুখোমুখি করবেন এবং নির্যাতিত মুমিন ব্যক্তিদেরকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করবেন। এর পরের আয়াতগুলোতে মহান আল্লাহর ক্ষমাশীল গুণের কথা তুলে ধরে বলা হয়েছে আল্লাহতালা পার্থিব জগতে চরম জালিম অত্যাচারীকেও তবা করার সুযোগ দেন যদি সে জুলুম, কুফরি ও সীমা লঙ্ঘন পরিত্যাগ করে ও একনিষ্ঠ চিত্তে তওবা করে, তাহলে আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দেন।
এবারে এই সূরার 17 থেকে 22 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তরজমা শোনা যাক।
হাল আতাকা হাদীসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বাল আল্লাযীনা কাফারু ফি তাকযীব والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ
আপনার নিকট কি সৈন্যবাহিনীর বৃত্তান্ত পৌঁছেছে ফেরাউন ও সামুদের সৈন্যবাহিনীর? শুধু তারাই সত্য প্রত্যাখ্যান করেনি, বরং আপনার জাতির কাফিররাও কঠিন ভাবে সত্য প্রত্যাখ্যান করে চলেছে আর আল্লাহ সব দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। তারা কোরআন সম্পর্কে যে ধারণা পোষণ করে তা সঠিক নয়, বরং এটা বারংবার পঠিত ও গৌরবান্বিত কোরআন যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে।
এই আয়াতগুলোতে পার্থিব জগতে আল্লাহ তাআলার দুটি পাকড়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। একটি হচ্ছে ফেরাউনের সেনাবাহিনী যাদেরকে নীল নদীতে ডুবিয়ে মারা হয়েছে, অন্যটি হচ্ছে সামুদ জাতি যাদেরকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল। অথচ পৃথিবীতে ওই দুটি জাতিরই ছিল প্রবল আধিপত্য ও বিশাল ক্ষমতা। এরপর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের যুগের কাফিরদের কথা উল্লেখ করে বলা হয়েছে, যারা আপনার রিসালাতকে অস্বীকার করে তারা ভেতরে ভেতরে সত্যকে ঠিকই চিনতে পেরেছে, কিন্তু অহংকার ও গোয়ার্তুমির কারণে তা মেনে নিতে রাজি নয়।
তবে এসব কাফিরের জেনে রাখা উচিত যে তারা সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলার পুরোপুরি আয়ত্তের মধ্যে রয়েছে। আল্লাহ যদি তাদেরকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে না থাকেন, তবে তার অর্থ এই নয় যে তিনি শাস্তি দিতে অক্ষম কিংবা কাফেররা তার আয়ত্তের বাইরে চলে গেছে। বরং এর অর্থ হচ্ছে মহান আল্লাহ মানুষকে সংশোধিত হয়ে তার দাসত্ব গ্রহণ করার জন্য সময় দিয়ে থাকেন। এটাই মহান আল্লাহর রীতি। আল্লাহর কিতাব পবিত্র কোরআন সব ধরনের বিপদ থেকে মুক্ত এবং শত্রুরা কোনো অবস্থাতেই এই গ্রন্থে কোনো ধরনের পরিবর্তন আনতে সক্ষম
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আজ ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের শেষ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা এই ধারাবাহিকে ইসলামের দৃষ্টিতে শিশু অধিকার নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি। ইসলামী শিশুদের গুরুত্ব ও অধিকার নিয়ে কথা বলার পাশাপাশি আমরা আন্তর্জাতিক নানা সনদে শিশুদের অবস্থান নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা শিশু জন্মগ্রহণের পরপরই বাবা মা তথা পরিবারের কিছু করণীয় দিক নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
প্রত্যেকের জন্য সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অনন্য উপহার। তাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সুখবর অন্যকে আনন্দ চিত্তে জানানো আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। একইভাবে অন্যদের দায়িত্ব হচ্ছে সন্তান জন্মের খবর পাওয়ার পর নবজাতকের বাবা মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো এবং সন্তানের জন্য দোয়া করা। সন্তান লাভের পর অর্থাৎ এই অনন্য উপহার পাওয়ার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো জরুরি। নানা উপায়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে। সন্তান লাভের পর কৃতজ্ঞতা জানানোর একটি ভালো উপায় হল আকিকা। ইসলামী পরিভাষায় সন্তান জন্মগ্রহণের পর আল্লাহর শুকরিয়া ও আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও শিশুর নিরাপত্তার জন্য পশু কুরবানি করাকে আকিকা বলা হয়। আকিকা করার উত্তম দিবস হল সন্তান জন্মের সপ্তম দিন। সন্তান লাভের পর কথা ও কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।
আকিকা ছাড়াও সন্তান লাভের পর দান খয়রাত করে এবং মানুষকে দাওয়াত করে খাওয়ালে আল্লাহ তাআলা খুশি হন। এসবই হল আল্লাহর শুকরিয়া আদায় ও তার নৈকট্য লাভের উত্তম উপায়। আকিকা, দান খয়রাত ও মানুষকে খাওয়ানো হলে শিশুর জন্য দোয়া পাওয়া যায়। মুসলমানরা নানা ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে শিশুকে রক্ষার জন্য দোয়া করেন। এসবের মধ্যে ধর্মীয়, নাগরিক ও আত্মিক অনেক উপকারী দিকও রয়েছে। এসব উদ্যোগের ফলে পারিবারিক ও সামাজিক সম্পর্ক জোরদার হয়। এতে করে সমাজে সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় হবে। সর্বোপরি এতে ইসলামের সামাজিক দায়িত্ব চর্চার উপলক্ষ হয়। মনে রাখতে হবে, সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অন্যতম সেরা নেয়ামত। সন্তান পার্থিব জীবনেরও সৌন্দর্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কাহাফের 46 নম্বর আয়াতে বলেছেন, সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য।
বাবা মায়ের অধিকারের বিষয়ে যেমন ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনি সন্তানের অধিকারও ব্যাপকভাবে গুরুত্ব পেয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, যেমনিভাবে সন্তানের উচিত নয় বাবা মাকে অসম্মান করা, ঠিক তেমনি বাবা মায়েরও উচিত নয় সন্তানকে অসম্মান করা। অন্য এক হাদিসে এসেছে, রাসূলে খোদা বলেছেন, সন্তানের প্রতি সম্মান দেখান এবং তাদেরকে সৎ হিসেবে গড়ে তুলুন। শিশুদের আরেকটি অধিকার হল সুন্দর নাম পাওয়া। ইমাম রেজা আলাইহিসসালাম বলেছেন, বাবা প্রথম যে ভালো কাজটি সন্তানের জন্য করেন তা হল সুন্দর ও অর্থবহ নাম বাছাই। কাজেই আপনারা সবাই সন্তানের জন্য সুন্দর নাম রাখুন। অনেকে কোরআনে শব্দের উল্লেখ থাকলেই নাম রাখার জন্য সেই শব্দটাকে নির্বাচন করেন, এটা ঠিক নয়। বরং নামটির অর্থ দেখতে হবে, কারণ কোরআনে কাফিরদের বিভিন্ন অবস্থা, ভর্ৎসনা ও আজাব বোঝাতেও বিভিন্ন শব্দ ব্যবহার হয়েছে।
শিশু হচ্ছে মানব সভ্যতার প্রথম অবদান। এই শিশুই একদিন বড় হয়ে তার শ্রমশক্তি ও প্রতিভার অবদানে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে, শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে পারে। সুতরাং এই শিশুকে উপযুক্তভাবে লালন পালন করা সকলের দায়িত্ব। তার জীবনকে আনন্দময়, মঙ্গলময়, শান্তিময় রাখা সকলের দায়িত্ব। তার ভবিষ্যৎ সম্ভাবনাময় করে তুলতে হবে, যেন সে স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে পারে, নিজের উৎকর্ষ সাধন করতে পারে। তার আনন্দ, খুশি, শান্তি নিশ্চিত রাখতে হবে। তার শিশুকালকে রঙিন, স্বপ্নময় করে দিতে হবে। শিশুর অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার পূর্ণাঙ্গভাবে মেটাতে হবে। এ দায়িত্ব হল রাষ্ট্র, সমাজ ও পরিবারের। শিশুকে নিরাপত্তা দিতে হবে এবং আনন্দময় জীবনযাপনের মধ্য দিয়ে তাকে বড় করে তুলতে হবে। অভিভাবকহীন, পরিত্যক্ত যেসব শিশু পথের ধারে ঘুমিয়ে থাকে, ডাস্টবিনের খাবার কুড়িয়ে খায়, বৃষ্টিতে ভিজে, রোদে পড়ে এবং শীতে কাঁপে, সেই সব শিশুদেরও মানবাধিকার আছে। শিশু অধিকার ভোগ করতে না দেয়াটা মানবাধিকারের লঙ্ঘন।
শিশু হচ্ছে সবচেয়ে অসহায়। সে যখন কথা বলতে পারে না, কিছু চাইতেও জানে না, এমনকি নিজের কষ্ট ও বেদনার কথাও প্রকাশ করতে পারে না, তখন তার প্রতি সহানুভূতি দেখানো পরিবারের বড়দের দায়িত্ব। শিশুর প্রথম শিক্ষা হয় মায়ের কাছে, তারপর পরিবারের কাছে। একজন ভালো মা পারেন সুসন্তান গড়ে তুলতে, একটি আদর্শ পরিবার পারে একটি মূল্যবোধ সম্পন্ন শুদ্ধতম মানুষ তৈরি করতে, একটি সংস্কৃতিবান সমাজ এবং সুশাসন মণ্ডিত রাষ্ট্র পারে একজন সুনাগরিক সৃষ্টি করতে। যে সমাজ ও রাষ্ট্র উন্নত এবং কল্যাণকামী সেই সমাজের শিশুরা যথেষ্ট দায়িত্বশীল ও দেশপ্রেমিক হিসেবে কৈশোর থেকে গড়ে ওঠে। তারুণ্যের শক্তি, মেধা, বুদ্ধিমত্তা, শ্রম দ্বারা দেশের উন্নয়নের জন্য নিজেকে বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না। সমাজ, রাষ্ট্র তথা গোটা বিশ্বের সুন্দর ভবিষ্যৎ গড়তে সৎ ও যোগ্য মানুষ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। এ কারণে পবিত্র ইসলাম ধর্ম শিশু অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুদেরকে গুরুত্ব দিতে হবে, তাদের সততা, নীতিনৈতিকতা তথা ধর্মের শিক্ষা দিতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সবাই শিশু অধিকার রক্ষায় সফল হব এ প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই ও বোনেরা, পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক বিশেষ আলোচনার এ সপ্তাহের আসর থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত কয়েক পর্বের আলোচনায় আমরা প্রাচীন ইরানের ভৌগোলিক পরিচিতি এবং বিশ্বের প্রায় অর্ধেক অঞ্চলের উপর ইরানের সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কে কথা বলেছি। সাসানীয় যুগেও একই অবস্থা বিরাজ করছিল। বাকি অর্ধেক বিশ্বের উপর কর্তৃত্ব করত রোমান সাম্রাজ্য।
সাসানীয় যুগে ইরানের সঙ্গে রোমের সামরিক সংঘাত জোরদার হয়। এই দুই সভ্যতার মধ্যে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক লেনদেনও ঘটত। ইরানিরা প্রকৌশল বিদ্যায় দক্ষ রোমান বন্দীদের দিয়ে বড় বড় স্থাপনার ভিত্তি তৈরি করত এবং রোমান পণ্ডিত ও বিশেষ করে চিকিৎসক বন্দীদেরকে জুন্দিশাপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিজ্ঞান কেন্দ্রগুলোতে শিক্ষাদানের কাজে ব্যবহার করত। হিজরি দ্বিতীয় দশক থেকে ইরানি সাম্রাজ্যের পশ্চিম সীমান্ত অঞ্চলে মুসলমানদের হামলা শুরু হয়। 30 হিজরিতে শেষ সাসানীয় সম্রাট পরাজিত হলে সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে। এই আকস্মিক পতনের অন্যতম কারণ ছিল দরবারের আমির ওমরাদের মধ্যে দুর্নীতি এবং জনগণের উপর জুলুম, অত্যাচার ও অবিচার বেড়ে যাওয়া। এ অবস্থায় ইসলামের সাম্য ও ন্যায়বিচার এবং সত্যপ্রীতি ইরানিদের মুগ্ধ করে। ফলে মুসলমানরা ইরান জয় করার পরপরই ইরানি জাতি ও গোত্রগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনেক বেশি গতিশীল ও সক্রিয় হয়ে ওঠে।
রোমান সাম্রাজ্যের শাসনামলে পাশ্চাত্যে বিরাজ করছিল অনৈক্য। প্রাচীন জার্মান জাতিগুলো যেমন অ্যাংলো স্যাক্সন এবং স্ক্যান্ডিনেভিয়ান ও ভাইকিংরা ইউরোপকে সভ্যতার কাফেলা থেকে দূরে রেখেছিল, বর্বর এই জাতিগুলোই রোমান সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল এবং মধ্যযুগের পর এরাই বিশ্বের নানা অঞ্চলে উপনিবেশ তৈরি করে জাতিগুলোর উপর গণহত্যা ও লুণ্ঠন চাপিয়ে দেয়। অন্যদিকে ইরানি জাতিগুলো ইসলামী সভ্যতার মশাল নিয়ে বিশ্বের উন্নত সভ্যতা ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব পালন করে। খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে চতুর্দশ শতক পর্যন্ত সময় তথা প্রায় 1000 বছর ছিল ইউরোপের জন্য অন্ধকার বা মধ্যযুগ।
কিন্তু ইরানিরা প্রাচ্য এশিয়াকে সেই অজ্ঞতা আর বর্বরতার আঁধারে ডুবে থাকতে দেয়নি।
ইরানি ও ইসলামী সভ্যতার বিকাশে আরব মুসলমানরাও প্রধান সহযোগীর ভূমিকা পালন করেছে। এই ইরানি ইসলামী সভ্যতা ছড়িয়ে পড়েছিল উত্তর দিকে ট্রান্স অক্সিয়ানার তুর্কিস্তান ও পশ্চিমে এশিয়া মাইনর এবং সুদূর স্পেন পর্যন্ত। ইরানিরা ইসলামের আগমন ও মুসলিম বিজয়ের পর তেমন একটা প্রতিরোধ গড়ে তোলেনি এই নতুন সভ্যতার বিরুদ্ধে, বরং তারা শিগগিরই ইসলাম গ্রহণ করে, কারণ ইসলামী সভ্যতাকে তাদের কাছে অন্য সভ্যতাগুলোর চেয়ে অনেক বেশি উন্নত বলে মনে হয়েছে। ইরানিরা খুব শিগগিরই ইসলামী সাম্রাজ্যের প্রশাসনের বড় বড় পদে ও সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ পদে আসীন হয়, ফলে তারা ছড়িয়ে পড়ে নানা অঞ্চলে। ইসলামের এই বিশাল সাম্রাজ্য ছিল হাখামানুষীয় সাম্রাজ্যের মতোই ব্যাপক বিস্তৃত। এই সভ্যতার ছায়াতলে ধর্মপ্রচার ও জ্ঞান বিজ্ঞানের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইরানি মনীষীরা।
প্রায় 1000 বছর ধরে প্রাচীন রোম সাম্রাজ্য ছিল ইরানি সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী, ফলে বিশ্বের প্রায় অর্ধেক অঞ্চলের উপর তথা পাশ্চাত্যের উপর প্রভাব ফেলা প্রাচীন ইরানের জন্য সহজ ছিল না। কিন্তু ইসলামী সভ্যতা জোরদার হয় ও মুসলমানদের সামরিক চাপের মুখে রোমানরা আরও বহু অঞ্চল মুসলমানদের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়। রোমান সাম্রাজ্য কেবল এশিয়া মাইনর ও ইউরোপের মধ্যে সীমিত হয়ে পড়ে। মুসলিম সেনারা বাইজেন্টাইন সাম্রাজ্য বা পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল তথা আধুনিক ইস্তাম্বুল পর্যন্ত দখলে চেষ্টা চালায়, কিন্তু নজিরবিহীন প্রতিরোধ সহ নানা কারণে আরও বহুকাল পর্যন্ত তা মুসলমানদের হস্তগত হয়নি। অবশ্য মুসলিম বাহিনী সিরিয় ও লেবানন দখল করতে সক্ষম হয়, ফলে তাদের জন্য খুলে যায় ভূমধ্য সাগরের উপকূলীয় পথগুলো। এভাবে এশিয়া মাইনরে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ খুলে যায় এবং এরই সুবাদে তারা স্পেন জয় করে, ইউরোপের প্রাণকেন্দ্রের কাছাকাছি চলে আসে।
উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরের আফ্রিকান উপকূলীয় অঞ্চলগুলো ছিল রোমান সাম্রাজ্যের দখলে, কিন্তু অবশেষে এইসব অঞ্চলও জয় করে মুসলিম বাহিনী, ফলে এই অঞ্চলগুলোতেও ইরানি ইসলামী সভ্যতা ছড়িয়ে পড়ার পথ প্রশস্ত হয়। একদল গবেষকের মতে, ইসলামের চিন্তাধারা বিশ্বজনীন, বিশ্বকেন্দ্রিক ও বিশ্ব রাষ্ট্র গঠন ভিত্তিক ছিল বলে ইরানিরা খুব সহজেই ইসলাম গ্রহণ করেছিল, কারণ ইরানিদের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতিও ছিল এই চিন্তাধারার সঙ্গে মানানসই। হিজরি দ্বিতীয় শতকের শুরুতে ইরানিদের আধ্যাত্মিক ও সামরিক সমর্থনের সুবাদে উমাইয়া বিরোধী আন্দোলন সফল হয় এবং উমাইয়াদের পতনের পর আব্বাসীয়রা খিলাফত দখল করে। এ যুগে গোটা আব্বাসীয় সাম্রাজ্যে ইরানিদের শিল্প, সংস্কৃতি ও বাণিজ্য তৎপরতার পথ উন্মুক্ত থাকে, ফলে মুসলিম বিশ্বসহ বিশ্বের নানা অঞ্চলে তাদের সাংস্কৃতিক সৃষ্টিশীলতা এবং ঐতিহাসিক ও বৈশ্বিক ভূমিকা আবারও জোরদার হয়।
ইরানের নেতৃস্থানীয় অনেকে ইসলামের প্রাথমিক যুগের খলিফাদেরকে বিচ্ছিন্নভাবে সহযোগিতা করেছিলেন, কিন্তু আব্বাসীয় যুগে এই সহযোগিতা ধর্মীয় ও সাংস্কৃতিক দিকসহ নানা দিকে জোরদার হয়ে ওঠে। ইরানি জাতিগুলো তাদের প্রাচীন ধর্ম ত্যাগ করে সমৃদ্ধ ও শক্তিশালী ধর্ম ইসলাম গ্রহণ করলেও তারা ইসলাম পূর্ব যুগের অনেক প্রথা বহাল রাখে। তারা আব্বাসীয়দের মন্ত্রী বা পরামর্শদাতা হয়ে এবং ইসলামী আইন, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি সহ নানা ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে ইসলামী ইরানি সংস্কৃতিকে বিশ্বের বহু অঞ্চলে ছড়িয়ে দেয়। মুসলিম জাতিগুলোর সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের ফলে ও ইরানিদের সৃষ্টিশীলতার সুবাদে ইরানি সংস্কৃতির নানা উপাদানও জোরদার হয়।
আব্বাসীয়রা তাদের রাজধানী হিসেবে দামেস্কের পরিবর্তে বাগদাদকে বেছে নিয়েছিল, ফলে তাদের সঙ্গে আরবদের পরিবর্তে ইরানিদের যোগাযোগ বেড়ে যায় এবং ইরানি প্রভাব জোরদার হয়। ইরানিরা তৎপর হয়ে ওঠে সিরিয়া ও লেবাননেও, যা অতীতে সম্ভব ছিল না। ফলে ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে গড়ে ওঠে ইরানি বসতি। উমাইয়াদের নৌবাহিনীর মধ্যেও প্রাধান্য ছিল দক্ষ ইরানি নাবিকদের। তাদের অনেকেই স্থায়ীভাবে থেকে যান লেবাননের উপকূলীয় নানা শহরে ও এমনকি ত্রিপলিতেও। নৌ ও সাগরবিদ্যায় ইরানিরা ইসলাম পূর্ব যুগ থেকেই দক্ষ ছিল। ভারত মহাসাগর, পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান সাগর সহ নানা সাগরে তারা ঘুরে বেড়াত। ইসলামী যুগে তাদের সাগর অভিযান জোরদার হয়। ইরানিরা ভূমধ্য সাগর থেকে জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত সাগর পথে যাতায়াত করত।
মোট কথা, মুসলমান হওয়ার পর ইরানিরা আরও শক্তিশালী ও বেশি সম্মানের অধিকারী হয়। পরবর্তী যুগগুলোতে ভূমধ্য সাগরের উত্তরাঞ্চলীয় উপকূল, যা ছিল ইউরোপীয়দের দখলে, তাছাড়া বিশ্বের সব গুরুত্বপূর্ণ উপকূলগুলোতেই ইরানিদের অবস্থান ও তাদের সংস্কৃতি জোরদার হয়।
Tehran ne khosum Irani Islamakan Harapetutyan Hayeren Radio Jam nek lsum
Sa
Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթե